হ্যালো,
এখন শুরু হচ্ছে হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতি। অনুষ্ঠান সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ শেগুফতা নাসরিন কুইন। যেমনটি আপনারা শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতি। মানুষ মাত্রই মুক্ত এবং সম অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু স্থান কাল পাত্রভেদে তার সংজ্ঞা এবং অবস্থান পাল্টে যায়। মানুষ উপেক্ষিত হয়, অনেক মানুষই তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং মানবাধিকার লঙ্ঘিত হয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষাসহ আরও নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং মানুষ নির্যাতিত, লাঞ্ছিত হচ্ছে এবং নিরাপত্তাহীনতায়ও ভুগছে। আপনারা জানেন, 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আর এরই প্রাক্কালে আমরা আজকে এই বিষয়টি বেছে নিয়েছি। আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা থেকে ফারা কবির, অ্যাকশন এইড এর কান্ট্রি ডিরেক্টর। দীর্ঘদিন তিনি নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিয়ে কাজ করছেন। ফারা কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ঢাকা থেকে আরও যোগ দিচ্ছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান। অধ্যাপক রহমান, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি। সম্ভবত আমরা লাইনটি এখনো পাইনি, চেষ্টা করা হচ্ছে ওনাকে যাতে পাই। তো হয়তোবা অধ্যাপক রহমান আমাদের সঙ্গে একটু পরেই যোগ দেবেন। আর কলকাতা থেকে যোগ দিচ্ছেন অধ্যাপিকা ঈশিতা মুখার্জি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপিকা এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর ওমেন স্টাডিজের নির্বাহী পরিষদের সাবেক সদস্য। অধ্যাপিকা ঈশিতা মুখার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেলিফোন লাইনটি খোলা আছে এবং একজন ফোন করছেন, তো টেলিফোনটি নিয়েই আমরা আপনাদের কাছে যাচ্ছি।
আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি বাংলাদেশ গুলশান থেকে, ঢাকা গুলশান থেকে। জি, আমি বর্তমানে, আমাদের আজকের বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার মানবাধিকার লঙ্ঘন। আমার প্রশ্নটা হলো যে বর্তমানে বাংলাদেশে যে ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম হয়ে যাচ্ছে মানুষকে, যে আমরা যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বা ই করা হচ্ছে, যে তাদের আমাদের তাদের খোঁজ পাচ্ছি না হঠাৎ করে, তো এই বিষয়টা আমি জানতে চাচ্ছি যে আমাদের সরকারও এই বিষয় এটাকে অনেকটা বৈধ একটা ব্যাপার বলে আমাদের সামনে দেখাতে যাচ্ছেন, যে এটা একটা বই সব দেশেই হচ্ছে পৃথিবীর, তো এটা আসলে কতটা যুক্তিসঙ্গত এবং এটা মানুষের আমাদের যে মনে যে চাপ সৃষ্টি করছে, যে অস্থিরতা যে সমাজে এখন এসে যাচ্ছে এই কারণে, তো এটা আমাদেরকে কিভাবে প্রভাবান্বিত করছে এবং এটা আমাদেরকে আরো কিভাবে ক্ষতিগ্রস্ত করছে একটু যদি আলোচনা করতেন।
ধন্যবাদ সাদিয়া, চমৎকার প্রশ্ন করেছেন। তো প্রথমেই প্রশ্নটি নিয়ে যাচ্ছি ফারা কবির আপনার কাছে।
আমার মনে হয় যে বলার অপেক্ষা রাখে না, যে কোনো সবারই সমান অধিকার আছে এবং কেউ যদি বঞ্চিত হয় সেটা বহিঃপ্রকাশ যেভাবেই হোক, যেমন নারীর প্রতি সহিংসতা, এটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা বড় জায়গা, এবং সেখানে আমাদের বাংলাদেশের সমাজে আমরা কিন্তু অনেক এই স্বাধীনতা 45 বছর পরেও সেটা মেনে নিচ্ছি। তো যেখানে সমাজে যে কোনো রকমের মানবাধিকার লঙ্ঘন যদি কেউ মেনে নেয় বা সমাজে সেই চর্চা থাকে, তাহলে কিন্তু অন্যান্য জায়গা থেকেও যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন আমরা হয়তো সেটার কোন রকম সমঝোতা করি বা আমরা মেনেও নিই। তো সেই জন্য আপনার যে প্রশ্নটা, যে গুমের বিষয়টাকে স্বাভাবিক করে নেওয়া, আসলে এটা কখনোই স্বাভাবিক হতে পারে না। এটা আবার তার মানে এই না যে আমরা ধরেই নিতে হবে যে এটা কোনো বিশেষ মানে সংস্থার দ্বারা হয়েছে। এমনও তো হতে পারে যে কারোর সঙ্গে কারো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে বা ব্যবসার কারণে, যে কারণেই হোক আমাদের দেশে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে এবং সরকারের উপরেই কিন্তু দায়িত্বটা বর্তায় যে তার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তো সেখান থেকে অবশ্যই এটা একটা ভীষণ চিন্তার বিষয় এবং আমরা সবাই আশা করব যে এই জায়গায় আমরা ব্যবস্থাও পাবো এবং জবাবদিহিতাও দেখব।
অনেক ধন্যবাদ। তো ঈশিতা মুখার্জির কাছে যাচ্ছি, যেমনটি ফারা কবির বললেন যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, আদিকাল থেকেই হয়েছে এবং এখনো হচ্ছে, তো এবং এটা অনেক ক্ষেত্রেই যেন মানুষ মেনে নেয়, বিশেষ করে নারীরা। এটা হয়তো সামাজিক প্রেক্ষাপটে হতে পারে, পারিবারিক প্রেক্ষাপটে হতে পারে যে মানুষ মেনে নিচ্ছে, বিশেষ করে নারীরা যেমনটি বলছিলাম। তো এই ক্ষেত্রে ঈশিতা মুখার্জি, আপনার মতামত কি, কিভাবে এটা রোধ করা যেতে পারে?
আমি বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথাই বলবো, কারণ এটা এক এক দেশে এক এক ভাবে তার উন্নয়নের সাথে এটা সম্পর্ক আছে। কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে এটা যে অতীতকাল থেকে চলে আসলেও যে পিতৃতন্ত্রের যে কাঠামো, যে পুরুষ প্রাধান্য, এবং যেটাকে বলা হয় যে কন্যা শিশু এবং পুত্র শিশুর মধ্যে পুত্র শিশুকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ পুত্রকে কন্যার থেকে বেশি প্রাধান্য দেওয়া, এইগুলো আমাদের যে লোক এগুলো আমরা দেখতে পাই। কিন্তু এর পেছনে থাকে যে সমাজের সামাজিকীকরণের মধ্য দিয়ে, সেখানে তো পুরুষ নারী দুজনেই একইভাবে একই সমাজে ছোট থেকে বড় হয়ে ওঠে, কাজেই যে প্রভাব পুরুষের ওপর পড়ে সেই একই প্রভাব তো নারীর ওপর পড়ে। সামাজিকীকরণ পদ্ধতিতে পুরুষকে পুরুষের অধীনে নারী থাকবে, এটা পুরুষ যদি মনে করে নারীও সেটা মনে করে। এখন এর বিরুদ্ধে যারা কথা বলেন তারা সমাজের এই বেনিয়মটা, এটা তো বেনিয়ম এক ধরনের, যে সমান অধিকার নয়, মানবাধিকারের বঞ্চনা, এই বেনিয়মটা যিনি মানবেন না তিনি পুরুষও হতে পারেন নারীও হতে পারেন। তবে নারীরা যেহেতু নিজেরা বেশি এটা তাদের ওপরেই এসে পড়ে, এই অধীনস্থ থাকা, বঞ্চনা, এবং বিশেষ করে আমরা যদি নারী নির্যাতনের কথাগুলো দেখি, কেন নির্যাতন, এইটা তো নারী নির্যাতন বিরোধী পক্ষকাল চলছে এবং রাষ্ট্রসংঘ ঘোষিত পক্ষকাল, এখানে নির্যাতন কেন, আমরা নারী যে কোনো নির্যাতনের বিরুদ্ধেই তো কথা বলা উচিত, কিন্তু নারী নির্যাতনকে আলাদা করে চিহ্নিত করার মানেই তো হচ্ছে যে একরকম নয়, অধিকার এক নয়। আজ ইটার ভেতরে নারীও থাকেন পুরুষও থাকেন, আবার এর ঊর্ধ্বে উঠে এর বিরোধিতা করে যারা সমান অধিকারের কথা বলেন তার মধ্যে যেমন অনেক নারী আছেন অনেক পুরুষও আছেন, কাজে এটা তো স্বাভাবিক যে একই সমাজে যারা বড় হয়ে উঠছেন তাদের একই রকম প্রভাব তাদের উপর কাজ করবে। এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একটা বিশেষ করে দেখা যায় যে এই পিতৃতান্ত্রিক কাঠামোটা খুব খুব মজবুত একটা কাঠামো, এবং সমাজে নানান অদল বদল হয়েছে, সমাজ এগিয়েছে, ইতিহাস এগিয়েছে, কিন্তু ঐতিহাসিকভাবে এই কাঠামোটার পরিবর্তন হতে হতে কাঠামোটাও কিন্তু মজবুত হয়েছে। বর্তমানে আমরা যে যুগে বাস করছি মেশিনের যুগ, তো কিন্তু এই মেশিনের যুগেও আমাদের এই কাঠামোটা একভাবে মানিয়ে চলিয়ে আবার কিন্তু এই কাঠামোটা মজবুত দাঁড়িয়ে গেছে, কোনোভাবেই প্রযুক্তি বিজ্ঞান এই কাঠামোর বাইরে আমাদের নিতে পারছে না।
ধন্যবাদ ঈশিতা মুখার্জি, আপনার বক্তব্য শুনলাম। কিন্তু এই কাঠামোকে ভাঙতে হলে ফারা কবির, দক্ষিণ এশিয়ার নারীরা শিক্ষার আলো থেকে অনেক দেশই শিক্ষার আলো থেকে বঞ্চিত, যেমন আমরা বলতে পারি বর্তমানে আফগানিস্তানের দিকে তাকালে অথবা পাকিস্তানের কিছু কিছু এলাকার দিকে তাকালে দেখা যাবে যে নারীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। তো এই শিক্ষার আলো যদি তাদের পৌঁছে দেওয়া যায় কতটা সহায়ক হতে পারে নারীর সহিংসতা বন্ধের ব্যাপারে, আপনি কি মনে করেন?
অবশ্যই শিক্ষা একটি বড় ক্ষেত্র, এবং শিক্ষা থাকলে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা আসবে, নারীর নিজেরও তো সচেতনতা দরকার যে আমি একজন মানুষ এবং আমারও সমান অধিকার আছে। যেটা একটু আগে বলছিলেন প্রফেসর ইশিতা, যে নারীও পিতৃতান্ত্রিক সমাজের যে চিন্তা ভাবনা সেগুলো চর্চা করে আসে এবং স্বাভাবিক, কেন সামাজিক কারণে তো শিক্ষার ছাড়া উপায় নেই। কিন্তু আমি মনে করি যে শুধু নারীর যেমন শিক্ষার প্রয়োজন, নারী পুরুষ উভয়েরই সুশিক্ষা প্রয়োজন। এবং সেই শিক্ষা মানে সার্টিফিকেট না, শিক্ষা শুধু আমাকে ডিগ্রিটা অর্জন করার জন্য, চাকরি করার জন্য না, মূল্যবোধের জন্য। সেখান থেকে কিন্তু সাউথ এশিয়া সবগুলো দেশ অনেকটা সরে গেছে। এখন যেই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, বড় হচ্ছে, সেখানে ওই সার্টিফিকেটটা পাওয়াটা বড় কথা। এবং সবকিছুর মূলে হবে যে আমরা যে নিউ লিবারেল বা ক্যাপিটালিস্টিক যে চিন্তাভাবনার মধ্যে আছি, সেখানে ওই সবকিছু হলো আমি কত তাড়াতাড়ি পাস করব, চাকরি করব, নিজেকে আবার সেই ক্যাপিটালিস্টিক সিস্টেমের গন্ডের মধ্যে নিজেকে বেঁধে রাখবো। এবং এটাই শিক্ষা মানব অধিকার বা মানুষের উন্নতির জন্য না, তো সেখানে একটা সমস্যা আছে। তো শিক্ষার মনে হয় না বিকল্প আছে, কিন্তু শিক্ষা দেওয়ার পরে যে নারীরা শিক্ষা পাচ্ছেন তারা কিন্তু কিছুক্ষণ পরে, কিছুদিন পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে কোনো কাঠামো, কোনো প্রতিষ্ঠান সেগুলো কাজ করছে না, জবাবদিহিতা নেই। এবং সেজন্য আমি আবারই বলবো যেই সমাজ নারীর প্রতি সহিংসতা, তার মানবাধিকার লঙ্ঘন মেনে নেয়, সে সমাজের শিশুর প্রতি এবং মাইনরিটির প্রতি হিউম্যান রাইটস ভায়োলেশন খুব একটা অবাক হওয়ার কিছু না। কেন, আমরা তো একই মানুষ। যদি আমরা আমার নিজের ঘরে আমার বউকে বা আমার মেয়েকে সেই জায়গায় আমি এটা মেনে নিচ্ছি, তো ওটা আমি অন্য জায়গায় গিয়ে ওটারই ওইভাবেই আমাদের চিন্তা ভাবনা চলাফেরা হবে। তো সেখান থেকে আমাদের নিজেদেরও পরিবর্তন আনতে হবে এবং যতগুলো ইনস্টিটিউশন আছে সেই সংস্থা এবং কাঠামো সেখানেও জবাবদিহিতা দেখতে হবে। কিন্তু সবকিছুর মূলে তো পাওয়ার, কে কার উপরে কতটা পাওয়ার ম্যানিফেস্ট করতে পারে, এই যে পাওয়ারের যে কম্পিটিশনে আছি আমরা, এবং সেখান থেকেই কিন্তু ডিফারেন্ট মাইনরিটিস, রিলিজিয়াস মাইনরিটিস, সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে মাইনরিটিস, এদের উপরে আমরা যেই ধরনের আচার ব্যবহার করি, সবকিছুর মূলে কিন্তু পাওয়ার। তো আমাদের আলোচনা জায়গা থেকে পাওয়ারের বিষয়টাকে আনতে হবে। আর সাউথ এশিয়া এখন নানান ভাবে এগিয়ে যাচ্ছে এবং ডেভেলপমেন্টকে দেখা হচ্ছে একটা লেন্সে, সেই লেন্সটা হলো ইকোনমিক ডেভেলপমেন্ট। কিন্তু পাশাপাশি সামাজিক রাজনৈতিক ডেভেলপমেন্ট আসলে কতটুকু হচ্ছে সেটাও একটা চিন্তার বিষয়। এবং বিশ্বজুড়ে কিন্তু যে নেতৃবৃন্দ আছেন তারাও যে হিউম্যান রাইটস ভায়োলেশনের দিকে নজর দিচ্ছেন খুব একটা আমি বলবো না, কেন আমরা যেমন বাংলাদেশে এখন মিয়ানমারের যে সমস্যাগুলো, মিয়ানমার থেকে যারা মানে মিয়ানমারের যে
শরণার্থী যারা এসেছেন বাংলাদেশে,
জি, যে জেনোসাইড হয়েছে সেখান থেকেও তো আমরা দেখছি যে এতদিন কিন্তু জাস্ট তিন মাস আগে হয়নি, তিন দশক ধরে হচ্ছে, কিন্তু আমরা দিব্যি অন্যদিকে তাকিয়েছিলাম। আফগানিস্তানের বেলাও আমার খুব পরিষ্কার মনে আছে যখন আফগানিস্তানে তালিবানদের সঙ্গে নেগোসিয়েশন বা কথা হচ্ছিল, আমরা বারবার বলছিলাম উইমেন রাইটস থেকে, নারী আন্দোলন থেকে, যে নারীদের বিষয়টাকে টেবিলে আনতে হবে, কথা বলতে হবে। তখন বলে না না না, ওরা আগে আমরা গণতন্ত্র নিয়ে কথা বলি। তো এই গণতন্ত্র আমি যেটাকে বলি এটা ডেমোক্রেসি না, মেলোক্রেসি। পুরুষের জন্য চিন্তা ভাবনা করে ডেমোক্রেসির কথা চিন্তা করলে হবে না, সবাইকে নিয়ে। এবং আজকে যে এসডিজি এসছে যে কাউকে রেখে যেতে পারে না, তার মানে আমরা এত উন্নতি করলাম প্রযুক্তি দিয়ে অন্যান্য ভাবে, কিন্তু কিছু না কিছু লোককে আমরা বাদ দিয়েই রাখছি।
অনেক ধন্যবাদ ফারা কবির। তো আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি প্রফেসর ডক্টর মিজানুর রহমানকে টেলিফোনে পাওয়ার জন্য। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে লাইনটি এখনো পাওয়া যাচ্ছে না, তবে আশা করি আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তবে টেলিফোনের অপর প্রান্তে রয়েছে, ঢাকা থেকে ফোন করেছেন সোহেল রানা হৃদয়। হ্যালো।
জি, আমি সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডিএক্সি ক্লাব, ঢাকা সোনালীবাস, ঢাকা থেকে বলছি।
ধন্যবাদ, বলুন আপনি, আপনার প্রশ্ন কি আজকের অনুষ্ঠানে?
ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগে আজকে সাপ্তাহিক হ্যালো ওয়াশিংটনের বিষয়ে দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি, এই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। আসলে আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশ সমূহ আছে সেখানে মানবতার বা মানবাধিকারের যে সমস্ত আমরা অবক্ষয় দেখি বা যে ধরনের পরিবেশ পরিস্থিতি আমাদের বর্তমানে সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মায়ানমারের কথা না বললেই নয়, এখানে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই সকল মানবাধিকার রক্ষা করার জন্য আমাদের দেশে বা বিদেশে যে ধরনের মানবাধিকার সংরক্ষণের সংস্থাগুলো আছে, আসলে তাদের ভূমিকা এখন কতটুকু? আমরা মানে ভারতের পক্ষে তাদের ভূমিকা খুব বেশি দেখছি বলে মনে হচ্ছে না। তো এই বিষয়ে আমি প্যানেলের কাছে জানতে চাই যে আসলে মানবাধিকার সংরক্ষণ করার জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, তারা আসলে এই মুহূর্তে কি করছেন?
অনেক ধন্যবাদ সোহেল রানা হৃদয় আপনার প্রশ্নের জন্য। তো ফারা কবির, আপনি তো সোহেল রানা হৃদয়ের প্রশ্নটি শুনলেন যে মানবাধিকার অবক্ষয় দক্ষিণ এশিয়াতে অনেক হচ্ছে এবং আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে তারা খুব একটা কিছু করছেন না, বিশেষ করে রোহিঙ্গাদের বিষয়ে এবং অন্যান্য বিষয়েও রয়েছে। তো আপনার মতামত কি?
আসলে বাইরের লোক কি করছে তার আগে আমরা নিজেরা কি করছি সেই জায়গাটাও দেখতে হবে, এবং এই দেশগুলোতে প্রতিটা দেশের যে ব্যবস্থা, যে কাঠামো, সেখানে জবাবদিহিতা কতটুকু আছে এবং মানবাধিকারের জন্য যে পরিবেশটা দরকার, ওই যে আমি বলছি যে পাওয়ার বিষয়টাকে না আলোচনা না করে আপনি কোনো কিছু চিন্তা করতে পারেন না, এবং মাইনরিটি বা নারীদের প্রতি সহিংসতাটাকে চিন্তা করে না বলে আপনার আলোচনা আসা যায় না। তো সেই জায়গা থেকেই আমরা সাউথ এশিয়াও দেখছি, কিন্তু সাউথ এশিয়ার যে কোনো দেশে আমরা যদি দেখি নারীর অবস্থান কি, মেয়ে শিশুর অবস্থান কি, মাইনরিটিদের অবস্থান কি, সেই অবস্থায় মানবাধিকার লঙ্ঘন চলে আসছে এবং এটা তো টলারেন্স আছে আমাদের মধ্যেও, সবাই আমরা কিছু না কিছু রেসিজমও আমাদের মধ্যে কাজ করে এবং আমাদের মধ্যে অনেকটা আমরা সয়ে নিচ্ছি, এবং আমি তো মনে করি যে ইম্পিউনিটিটা কাজ করে। এখন এটা ঘরে সমাজের থেকে শুরু হয়, সেটা রাষ্ট্রের পর্যায়ে গিয়ে আমরা একই চিত্রটা পাচ্ছি। তারপরেও যে একেবারে কিছু হচ্ছে না তা না, আমি তো মনে করি যে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, অংশগ্রহণের মাধ্যমে আমরা আওয়াজ তুলছি, আওয়াজ তুলছি বলেই হয়তো এখনো বিচার পাচ্ছি। হয়তো এটা ইটস এ ম্যাটার অফ ডিগ্রি যে সব কেসেস আমরা রিজলভ করতে পারছি কিনা, এবং আসলে আমরা সবাই কমপ্লেন করি কিনা, সবাই অ্যাকশনে যাই কিনা, আমাদের নিজেদেরও সেলফ সেন্সরশিপ আছে, সেটা ভয়ের কারণে হতে পারে বা হতাশার কারণে হতে পারে যে না আমি দিনের শেষে বিচার পাবো না, কিন্তু ছেড়ে দিলেই যা হয় যে অন্যান্য যেখান থেকে আমরা পরিত্রাণ পাবো সেই সংগঠনগুলো আস্তে আস্তে রাষ্ট্রীয় হয়ে যায়, কিন্তু আমরা তো সেভাবে দাবি করতে পারছি না, আর অন্যকে আমরা পাওয়ারফুল করে ফেলছি। তো নাগরিক সমাজকে আসলে আরেকটু ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যেও সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে, আর পরিবর্তন আমাদের মধ্যে আনতে হবে। কেন একটা শিশুকে দোকানে তার চুরি করছে বলে মারছে, বা গৃহকর্মী যে শিশুটা বা নারীটা আছে তার প্রতি, সেখানে তো রাষ্ট্র ইন্টারফেয়ার করছে না, সেখানে তো বা যৌতুকের কারণে যে বউকে পিটিয়ে জ্বালিয়ে দিচ্ছে এগুলো তো আমরা করছি। তো আমাদেরকে বন্ধ করার জন্য আমরা এক্সপেক্ট করবো রাষ্ট্র একটা ভূমিকা রাখবে, সরকার কঠোর ব্যবস্থা নেবে, যখন সেটা ফেল করছে তখনই আমরা বলছি যে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি, আমাদের নিজেদেরও মন মানসিকতা পরিবর্তন করতে হবে।
ধন্যবাদ। ঈশিতা মুখার্জি, আপনি কিছু বলবেন?
হ্যাঁ, দেখুন আমি দুটি দিকের কথা বলবো, দুটি উদাহরণ দেব। এক তো রোহিঙ্গা শরণার্থীদের কথা, এখানে লিখছে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য হিউম্যান রাইটস ওয়াচ বা সাউথ এশিয়া হিউম্যান রাইটস ওয়াচ, এরাও লিখছে, তাদের রিপোর্ট দিচ্ছে, আন্তর্জাতিক স্তরে যে রিপোর্ট একেবারে হচ্ছে না আমি সে কথা বলছি না, কিন্তু সমস্যাটা হচ্ছে সেই রিপোর্টের যে হচ্ছে তার আঁচটা তো আমার আঞ্চলিক স্তরে এসে পড়ছে না, যে মানুষটি বঞ্চিত হচ্ছেন তার বঞ্চনাটা কমানোর জন্য সেখানে তো যাদের আমরা অ্যাক্টর বলি, যারা আশেপাশে আছেন, তার পারিপার্শ্বিক প্রতিষ্ঠান, তাদেরকেই তো এগিয়ে আসতে হবে। সেই এগোনোটা যতক্ষণ পর্যন্ত তারা অ্যাক্টিভিস্ট, যারা এই বিষয়ে আন্দোলন করবেন, তারা তাদের আন্দোলনের মূল স্রোতে যদি এদের কথাগুলো না আনেন, তাহলে তো এই রিপোর্ট রিপোর্টই থেকে যাবে। এবং এক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন পাচার, নারী শিশু পাচার, এটি একটি বৃহৎ আকার ধারণ করেছে।
এবং এটা আন্তর্জাতিক স্তরে এটা বিশ্ব বাজারের বিষয়। এবং যত এই পুঁজিবাদী ব্যবস্থা, নয়া উদারীকরণের ব্যবস্থা যত বাজার বিশ্বায়িত হচ্ছে, তত শিশু নারী পাচারও বেড়ে যাচ্ছে। এরা তো বঞ্চনার শিকার। এবং এখানে কেন তারা পাচার হচ্ছে এই কথাটা তো অজানা নয়। পাচারকারীরা সবাই কিন্তু আশেপাশের মানুষ, কিন্তু এই চক্রটা কিন্তু বড় একটি চক্র। কিন্তু আপনারা চিন্তা করে দেখুন যে সার্ক গোষ্ঠীর বৈঠক বলুন বা যে কোনো আন্তর্জাতিক বৈঠক বলুন, তারা তাদের অর্থনৈতিক লেনদেন কি করে করবে এই বিষয়ে যতটা মাথা ঘামায়। অর্থনৈতিক লেনদেনের কমে যেতে পারে যে এই নারী শিশু পাচারের জন্য, এবং এটার জন্য যে দেশের ক্ষতি হতে পারে, এই কথাগুলো ততটা এই আন্তর্জাতিক আলোচনা চক্রগুলোতে, আলোচনা চক্রগুলো বলতে যেখান থেকে তারা চুক্তিবদ্ধ হচ্ছেন আন্তর্জাতিক চুক্তির সময়, এই দেশগুলোর মধ্যে বোঝাপড়া সেভাবে কাজ করে না। আমি দ্বিতীয় আরেকটি উদাহরণ দেব, যেখানে মানব উন্নয়ন যে সূচক, যেখানে মানবাধিকারের কথাটা থাকে, কিছু কিছু এই দক্ষিণ এশিয়ায় বিশেষ করে একটি অদ্ভুত জিনিস আমরা দেখছি যে মানব উন্নয়ন সূচক এই ধরুন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার, এদের মানব উন্নয়ন সূচক অনেক নিচের দিকে। আবার নারী শিশুর সমান অধিকার, অধিকার বলবো না, এটাকে বলে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, মানে কতটা বৈষম্য রয়েছে, লিঙ্গ বৈষম্য কতটা আছে, সেটা তাদের খুব বেশি। আর ভারতের আবার ঠিক উল্টোটা, অর্থাৎ এই যে বৈষম্যটা রাখলে, অধিকার না দিলে মানব উন্নয়ন সূচকে এই দেশগুলো নেমে যাচ্ছে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে, গত এক দশক ধরেই হচ্ছে, 95 সাল থেকে কিন্তু এই কথাটা খুব পরিষ্কার হচ্ছে। কিন্তু এই দেশগুলোর মধ্য থেকে কোনো নতুন ভাবে নীতি গ্রহণ করা হচ্ছে না, খুব টোকেন কিছু নীতি গ্রহণ করা হচ্ছে যে মেয়েদের এই এই অধিকার দেওয়া হবে, পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীকে দেওয়া হবে। জাত পাত এই রাজনীতিটাও ভীষণ উঠে আসছে, এথনিসিটি রেস এই কথাটাও ভীষণ ভাবে উঠে আসছে, এই বৈষম্যটা প্রতিদিন বাড়ছে। এই বৈষম্যর ভেতর দিয়েই তো এই নারী পুরুষ বৈষম্য এবং অধিকারের বৈষম্যটা এগিয়ে আসছে।
নিশ্চয়ই আমরা এ সমস্ত বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরে আসব, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতি। অধিবেশন চলাকালে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি আমাদের কাছে টেলিফোন করতে পারেন এই নাম্বারে 2026193062। তো আর আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা হচ্ছেন ফারা কবির, অ্যাকশন এডের কান্ট্রি ডিরেক্টর, দীর্ঘদিন নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিয়ে কাজ করেছেন, ঢাকা থেকে তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং আরও রয়েছেন কলকাতা থেকে অধ্যাপিকা ঈশিতা মুখার্জি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা তিনি, এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর ওমেন স্টাডিজের নির্বাহী পরিষদের সাবেক সদস্য তিনি ছিলেন, এবং বর্তমানেও উনি নারীর উন্নয়ন নিয়ে কাজ করছেন। তবে আমরা আমাদের তৃতীয় যে বিশেষজ্ঞ যাকে আমরা চাচ্ছিলাম তাকে আমরা পাইনি, সম্ভবত আর পাব না, লাইন বারবারই চেষ্টা করা হয়েছিল, এখনও করা হচ্ছে কিন্তু পাচ্ছি না। সে যাই হোক, আমাদের লাইনে আরেকজন রয়েছেন শ্রোতা, লিয়াকত আলী, তার মন্তব্য বা প্রশ্ন আমরা শুনে নিই। হ্যালো,
আমি
জি বলুন লিয়াকত আলী, আপনি কোথা থেকে ফোন করেছেন?
চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলতেছি।
জি,
আমাদের আজকের যুবশ্রী যারা আছেন, যে মানবাধিকার নিয়ে, নারীর ক্ষমতায়ন নিয়ে যারা বলতেছেন, সবাইকে আমার বাংলাদেশ থেকে, বয়সের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ওনাদের সাথে একমত প্রসঙ্গে নিয়ে কথা বলতেছি যে সাউথ কন্টিনেন্টাল অফ এশিয়া, আমরা পূর্ব যে দেশগুলো এশিয়ার, এই নারীর ক্ষমতায়ন নিয়ে প্রত্যেকটা দেশে যে অবস্থান চলতেছে, সবকিছুকে উপরের দিকে করে সবকিছুকে নিচে ফেলে দিয়ে যে মায়ানমারের যে ঘটনা গুলা হয়ে গেছে আমাদের সারা বিশ্বে, যেটাকে গত এই গতকালকে জাতিসংঘ যে মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা সৈয়দ আল রাজ আল হোসাইনি জেনেভায় জাতিসংঘের একটা মানবাধিকার কাউন্সিলে উনি যে গণহত্যা বলেছেন, যে আমার মনে হয় যে এটাই সবচেয়ে যত নারীর ক্ষমতান্ত্রিক যে মানবাধিকার যে লঙ্ঘন করছে সমস্ত কিছুকে সেই নিচু ফেলে করে সব অবস্থানে চলে আসে। এই অবস্থাতে আমাদের মানবাধিকার যে সংগঠন গুলো আমাদের কি কি করা উচিত বিশ্বের কাছে, এই সব এই গণহত্যা এই নারীর অত্যাচার শিশু অত্যাচার এই অত্যাচার গুলা কিভাবে ইয়া করা যায়, আমরা মানবাধিকার সংস্থা গুলা কি কি পদক্ষেপ কি সহযোগিতা কি আগে আসতে পারি এই আজকে মানব।
অনেক ধন্যবাদ লিয়াকত আলী। এবং লিয়াকত আলীর প্রশ্নটি নিয়ে যাওয়ার আগে আরেকটি ইমেল আমি পড়ে নিতে চাচ্ছি। মুকুল সর্দার ডাকব খুলনা থেকে লিখেছেন, আজকের বিষয়ের আলোকে আমার প্রশ্ন, মিয়ানমারে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার দায়ভারটি কার উপরে বর্তাবে? এখানে মানবাধিকার সংস্থাগুলির কি কিছুই করবার নেই? তার আগে প্রসঙ্গত আমি একটু বলতে যাচ্ছি যে ফারা কবির, আপনি সম্ভবত রোহিঙ্গা ক্যাম্পগুলো যে আছে সেখানে আপনি গিয়েছিলেন এবং আপনি সরজমিনে দেখে এসেছেন কি পরিস্থিতি, তো আপনি প্রথমে আপনার কাছে যাচ্ছি এই যে দুজন প্রশ্ন করেছেন অথবা আরো প্রশ্ন আসবে যে রোহিঙ্গাদের বিষয় নিশ্চয়ই এত এই সমস্যাটি এত গভীর এবং এতভাবে নির্যাতিত হচ্ছে বিশেষ করে নারীরা, নারীদের স্বাস্থ্য এখন হুমকির মুখে, তো আপনার সেই অভিজ্ঞতার আলোকে কিছু জানতে চাচ্ছি যে
জি বিষয়টাকে আমি একটু দুটো তিনটে ভাগে ভাগ করতে চাচ্ছি। প্রথমত মিয়ানমার কিন্তু সাউথ এশিয়ায় পড়ে না, দ্বিতীয়ত তারপরেও আপনার মানে আমি
কিন্তু বাংলাদেশে যেহেতু ব্যাপক সংখ্যক রোহিঙ্গা রয়েছেন আসছেন এখনো সেই প্রেক্ষিতেই আমরা জি
জি জি জি তা আমার আমি এটা উল্লেখ করার কারণ হলো যে রোহিঙ্গাদের প্রতি সহিংসতা মানে রোহিঙ্গাদের সঙ্গে যে ধরনের আচার ব্যবহার তার রাষ্ট্র এবং তার সরকার করছে এটা গত তিন দশকের বেশি আন্তর্জাতিক মহলে বা আন্তর্জাতিক নেতৃবৃন্দ যে এটা নিয়ে খুব চিন্তিত ছিল আমার তো মনে হয় না, মাঝে মাঝে হয়তো কিছু কিছু আওয়াজ তোলা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো সবসময় বলে এসছে কিন্তু সিভিল সোসাইটি একাডেমিয়া বাদ দিলে মানে গবেষক বা একাডেমিয়া বাদ দিলে সিভিল সোসাইটিও যে খুব একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে এতদিন না, কিন্তু এখন আমরা সবাই খুব চিন্তিত হয়ে গেছি এই জন্য যে অগস্টে 25 তারিখ থেকে এই আজ পর্যন্ত এত অল্প সময়ে 6 লাখের ঊর্ধ্বে 6,25,000 রোহিঙ্গা চলে এসছে যার প্রায় 70% নারী এবং শিশু। তো এটা এটাকে মাথায় রেখেই আমি বলবো যে যিনি প্রশ্ন করেছেন রং থেকে এবং ডাকব থেকে যে বিভিন্ন সংস্থা কিন্তু এটাকে তুলে ধরছে যে কি ধরনের সহিংসতা এবং আচরণ করা হয়েছে নারী এবং শিশুদের প্রতি এবং পুরুষদের প্রতি, এবং যে চিত্রটা এসছে এটা নিয়ে ডকুমেন্টেশন হচ্ছে সেভ দ্য চিলড্রেন প্ল্যান, আমরা অ্যাকশন এইড, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি, এরা সবাই কিন্তু কিছু না কিছু ডকুমেন্ট করতে চেষ্টা করেছে ওরাল হিস্ট্রি ন্যারেটিভ উইটনেস টেস্টিমনি দিয়ে সামনে নিয়ে এসেছে চিত্রটা যে এই এই ঘটনা ঘটেছে। তা এখন তাহলে কি করা যায়? আসলে আমরা জানি জাতিসংঘে বলা হয়েছে যে রেপ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা ইন্টারন্যাশনাল জাস্টিসের জন্য একটা অফেন্স, এবং এটাকে সামনে নিয়ে কিন্তু যে কোনো গোষ্ঠী জাস্টিস যেতে পারে, ন্যায় বিচার যেতে পারে। তো মিয়ানমারের যে ঘটনাগুলো ঘটেছে যে নারীর প্রতি যে রেপ এবং ভায়োলেন্স এটা আসলে ইন দ্য কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস নিয়ে যাওয়া যেতে পারে, এবং খুব কিছুদিন আগেই রেকগনাইজ করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে যে রেপ ইজ আ ক্রাইম, মানে এটা তো ন্যাশনাল লেভেলে ছিলই প্রতিটা দেশেই এই ল আইন আছে, কিন্তু আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের জায়গা থেকে, এবং অনেক যে টেস্টিমনি গুলো নেওয়া হয়েছে তারা বলেছেন যে তাদেরকে রেপ করা হয়েছে, নারীদেরকে, মেয়ে শিশুদেরকে, কিশোরীদেরকে, এবং তাদেরকে সেক্স স্লেভারিতেও নিয়ে যাওয়া হয়েছে। তো এইগুলো ডকুমেন্ট করে কিন্তু আন্তর্জাতিক ক্রিমিনাল বা জাস্টিস আমরা আদালতে নিয়ে যেতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক বড় জিও পলিটিক্স আছে। আমরা সিকিউরিটি কাউন্সিলে দেখেছি যখন প্রস্তাব করা হয়েছে, চায়না, ইন্ডিয়া, রাশিয়া অ্যাবস্টেইন করেছে, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, তারা কি বলে, চায়না, রাশিয়া, ইন্ডিয়া ভিটো দিয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান অ্যাবস্টেইন করেছে। তো এইখানে যে স্বার্থ জড়িত, কি ইন্ডিয়ার, কি চায়নার, কি রাশিয়ার, সেগুলোকে সেগুলোর ঊর্ধ্বে উঠে মানবাধিকার নিয়ে সেই রাষ্ট্রগুলো কাজ করবে কিনা সেটাও একটা বিষয়।
ধন্যবাদ ফারা কবির, ধন্যবাদ। আমরা ডক্টর মিজানুর রহমানকে পেয়েছি, উনি লাইনে আছেন। তো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি।
গুড মর্নিং, আমার নাম মোহাম্মদ জামিল, আমি ওয়াশিংটন এরিয়া থেকেই বলছি। আজকে বিষয়টা নিয়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মানবাধিকার প্রশ্নে, আমরা তো সবাই জানি ইতিমধ্যে যে দক্ষিণ এশিয়ায় মানবাধিকার অবস্থা কি, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশ, ভারত, মায়ানমার, রিফিউজি ইস্যু, নারী পাচার, সবকিছু নিয়ে এটা অনেক বড় বড় ব্যাপার। কিন্তু আমি একটা নির্দিষ্ট ব্যাপারে আজকে কথা বলতে যাচ্ছি, যেখানে মানুষের সমাজে পারিবারিক ভাবে মানুষের মানবাধিকার চরম ভাবে খর্ব হচ্ছে এবং মোটামুটি ছিনিয়ে নেওয়া হচ্ছে সামাজিক ভাবে, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এবং সেটা নিয়ে আপনাদের যুক্তি বা মতামত শুনতে চাব। সেটা হচ্ছে এলজিবিটি গ্রুপ, অর্থাৎ যারা সমকামী, যারা ট্রান্সজেন্ডার, যারা উভয় লিঙ্গ বা লিঙ্গ রূপান্তর যাদের হচ্ছে, এদেরকে আমরা সমাজে স্থান দেই না, তাদেরকে আমরা রেকগনাইজ করি না, তাদেরকে নিগৃহীত ভাবে রাখি, কেউ তাদেরকে গ্রহণ করে না এবং কেউ তাদেরকে মূল্য দেয় না, অথচ তারা কেউই কিন্তু এর প্রাপ্য নয়, এসবের প্রাপ্য নয়। তাদের অনেক এটা তাদের দোষ নয়, সৃষ্টিকর্তা তাদেরকে সেরকম ভাবে বানিয়েছে এবং তাদেরকে আমাদের সমাজে স্থান দিতে হবে। ঠিক যেমন একজন মানুষ অন্ধ হয়ে আসে তাকে আমরা সমাজে স্থান দেই, এদেরকেও তো সমাজে স্থান দিতে হবে, কিন্তু সামাজিক ভাবে, পারিবারিক ভাবে আমরা তাদেরকে গ্রহণ করে নিই এবং তাদের মানবাধিকার সম্পূর্ণভাবে কেড়ে নিই। রাস্তায় গেলে তাদেরকে অনেক সময় ধীর ছুরি, কিছুদিন আগে জুলহাজ মান্নার নামে একজন সমকামী কে মেরে ফেলা হয়েছে, তাকে খুন করা হয়েছে। এই যে সামাজিক অপক্ষয়, এই মানবাধিকার কেড়ে নেওয়ার সামাজিক ভাবে, এটার দিকে আমাদের মনে হয় নজর দেওয়া উচিত। এটার জন্য সরকারকে কতটুকু দায়ী করবো আমি জানি না, আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক সমাজকে কতটুকু দায়ী করবো জানি না, কিন্তু আমাদের ঘরেই তো এই সমস্যা আছে। বাবা মা তাদেরকে গ্রহণ করতে চায় না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে গ্রহণ করতে চায় না। এদেরকে রক্ষা করা এবং এদের মানবাধিকার ফিরিয়ে দেওয়া মনে হয় আমাদের সামাজিক কর্তব্য এবং সামাজিক দায়িত্ব। এটা নিয়ে আপনাদের মতামত কি আমি সেটা জানতে চাই।
ধন্যবাদ মোহাম্মদ জামিল। তো ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনি তো প্রশ্নটি শুনলেন, আপনি এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি।
দেখুন, আমি এ ব্যাপারে বলবো যে এলজিবিটি বা এই সমস্ত সমকামীদের মানবাধিকারের প্রশ্নটি কিন্তু বর্তমানে বিশেষভাবে বাংলাদেশও আলোচিত হচ্ছে, এবং তবে একটু এর প্রেক্ষিতটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। যিনি প্রশ্ন করেছেন তিনি ওই সামাজিকভাবে তাদের অধিকারগুলো যে খর্বিত হচ্ছে সেই কথার দিকে উনি দৃষ্টিপাত করেছেন, যেটা উনি একদমই যথার্থভাবে চিহ্নিত করেছেন। এবং যেহেতু এটি সামাজিক, আমাদের সমাজের ভিতরে প্রতীত, সেহেতু এখানে কিন্তু সতর্কতার সঙ্গে আমাদেরকে এগোতে হবে। আমি আপনাকে আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে যখন জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্বে ছিলাম আমি, তখন এই গ্রুপ এবং গ্রুপের অনেক সদস্য প্রায়ই আমার সঙ্গে দেখা করতেন আমার অফিসে, এবং প্রথমবার যখন তারা আমার কাছে আসেন এবং তারা বলেন যে তাদের এই অধিকারগুণ স্বীকৃতি দেওয়ার জন্য, তখন আমি যে কথাটা তাদেরকে বলেছিলাম এবং তারা আমার প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং আস্থা রেখে পরবর্তীতে আমরা একসঙ্গে সেই লক্ষ্যে কাজ করে গেছি, সেই কথাটি আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি। দেখুন, আমাদের সমাজে মানবাধিকার আমরা যেভাবে সংজ্ঞায়িত করি না কেন, এর ব্যাপকতা সত্ত্বেও কিন্তু আমাদের কিছু কিছু মূল্যবোধ আছে, বিশেষ করে ধর্মীয় কিছু মূল্যবোধ আছে, যেগুলো কিন্তু অনেক সময় বাধা হিসেবে দেখা দেয় আমাদের মানবাধিকারকে সার্বিকভাবে গ্রহণ করতে। আমি তখন এই গ্রুপটা যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদেরকে বলেছিলাম যে দেখুন, যে আপনাদের সমকামিতা বা আপনাদের সমস্ত বিশেষ অধিকার রয়েছে সেগুলো নিয়ে স্বীকৃতি হয়তো মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এখনই দাবি করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না, তবে আপনাদের কোনো অধিকার যেন খর্বিত না হয় এবং মর্যাদার প্রশ্নে যেন কোনো ধরনের আপোষ করতে না হয়, সেজন্য আপনাদের অধিকার রক্ষা করব আমরা অন্য একটি মাধ্যম ব্যবহার করে, সেটি হচ্ছে বৈষম্যহীনতার একটা মাধ্যমটিকে ব্যবহার করে, দি প্রিন্সিপাল অফ নন ডিসক্রিমিনেশন। কোনোভাবে আপনাদেরকে কোনো ক্ষেত্রেই আপনারা বৈষম্যের শিকার হবেন না। এই যে আমাদের নন ডিসক্রিমিনেশন, আমাদের একটা কনস্টিটিউশনাল প্রিন্সিপাল, সেটাকে আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করে আপনাদের অধিকার আমরা রক্ষা করবার জন্য আমরা সংগ্রাম করে যাব, এবং এই কাজটি কিন্তু আমরা করেছি এবং কয়েকটি ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করেছি। যখন তারা বৈষম্যের শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে হস্তক্ষেপের কারণে যে তারা কেন বৈষম্যের শিকার হবেন এটাকে ধরেই কিন্তু আমরা তাদের রীত অধিকার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। যদি আমরা শুধুমাত্র এলজিবিটি গ্রুপের অধিকার হিসেবে এগুলোকে হয়তো আমরা রক্ষা করতে চাইতাম, তাহলে হয়তো আমাদের বিজয়টা ওভাবে এত সহজে হয়তো নাও আসতে পারত। তাই আমি বলবো যে এই অধিকারগুলো নিয়ে স্বীকৃতি অবশ্যই রয়েছে। এখন যেভাবে হয়তো পশ্চিমা দুনিয়া বা পশ্চিমা রাষ্ট্রে বা সমাজে এগুলো স্বীকৃতি মিলেছে, সেইভাবে কিন্তু এই মুহূর্তে আমাদের সমাজ এখনো সেই অবস্থায় দাঁড়ায়নি যখন এ হয়তো ওভাবে খোলাখুলি ভাবে স্বীকৃতি দেওয়া সম্ভব। তবে ওই আইনকেই ব্যবহার করে, বিশেষ করে বৈষম্য করা যাবে না এই নীতিটিকে গ্রহণ করেই কিন্তু আমরা যে কোনো মানুষের এবং সেই অর্থে এলজিবিটি গ্রুপের সদস্যদের কিন্তু তাদের অধিকার রক্ষার্থে আমরা কাজ করে যেতে পারি এবং সেই কাজটি কিন্তু করা হচ্ছে।
ডক্টর রহমান, অনেক ধন্যবাদ। একই প্রশ্ন নিয়ে যাচ্ছি ঈশিতা মুখার্জি, আমাদের হাতে খুব একটা সময় নেই, ছোট্ট করে আপনি যদি আপনার মতামত ব্যক্ত করেন।
হ্যাঁ, এটা তো নিশ্চয়ই খুব বড় একটি বিষয় যে এলজিবিটি রাইট, যেটা এই সমকামী এবং একটু যারা অন্য রকম মানে তথাকথিত স্টিরিওটাইপ মহিলা বা পুরুষের আঙ্গিকে ছাঁচে ফেলা যায় না এইরকম যারা মানুষ আছেন তাদের প্রতি বঞ্চনা, এবং এটা যথার্থভাবেই বলেছেন যে এটা বঞ্চনার বিরুদ্ধে এবং ডিসক্রিমিনেশন নন ডিসক্রিমিনেশন ব্যবহার করে এটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা ভারতেও চলছে, এবং এদের এটা ভীষণ বড় একটা সমস্যা। কারণ মহিলা বা পুরুষের মতন যে ধারণা, যে নারীত্ব বা পৌরুষ, এই ধারণাগুলোই আমাদের সামাজিকীকরণের একটা ধাঁচা। এই ধাঁচাটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধাঁচা, এই ধাঁচা ভেঙে যেগুলো বেরোচ্ছে তাদের তো অধিকারের লড়াই।
ঈশিতা মুখার্জি, অনেক ধন্যবাদ। ফারা কবির, আপনার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, আমাদের সময় অত্যন্ত সীমিত এবং আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের তিনজনকেই, অধ্যাপক মিজানুর রহমান, ফারা কবির এবং ঈশিতা মুখার্জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর সেই সঙ্গে শ্রোতাবন্ধুরা যারা এতক্ষণ শুনলেন তাদেরও অনেক ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।